Kuasa. Kuasa.
স্বাগত এবিসি রেডিও 89.2 এফএম এ শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন এবং সঙ্গে আছি দুটো চমৎকার কাহিনী। প্রথম কাহিনী বা গল্পের নাম হচ্ছে একটা চাবির জন্য, লেখক অজিত পুততুণ্ড আর পড়ে শোনাবি সেতু। আসুন তাহলে আজকের প্রথম গল্পটি শুনি। আজকের প্রথম গল্পের নাম আবারও বলছি, একটা চাবির জন্য, লেখক অজিত পুততুণ্ড আর পড়ে শোনাবি সেতু। গল্পের প্রথম পর্ব এখন শুনবো, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবে।
চাকুলিয়ার কাছাকাছি এসেই ট্রেনটা ঘচাং করে থেমে গেল। থামলো তো থামলোই, আর নাড়াচাড়ার নাম নেই, যেন যাওয়ার কথা ভুলেই গেছে সে। কিন্তু ট্রেনটা যাওয়ার কথা ভুলতে পারে, তাই বলে যাত্রীরা যাওয়ার কথা ভুলতে পারে না। তাই সবাই সবাইকে প্রশ্ন করতে লাগলো, ব্যাপার কি? নীলেন্দুকেও কৌস্তব প্রশ্নটা করল,
ব্যাপারটা কি রে রিন্টু, গাড়ি গিয়ে যাবে না নাকি?
কৌস্তব তখন বাইরের দৃশ্য দেখছিল। অবশ্য কিছু দেখার খুব একটা সুযোগ ছিল না, কারণ তখন সন্ধ্যের অন্ধকারটা ঘনিয়ে এসেছে, আকাশেও ঘন মেঘ, বাইরে তাই তেমন করে দৃষ্টিগোচর হচ্ছে না কিছুই, কেবল দূরে দূরে কতগুলো আলোর বিন্দু দেখা যাচ্ছে। সেসব আলো নিঃসন্দেহে গৃহের আলো। ওই রকম একটা আলোর বিন্দুর উপর চোখ রেখেই কৌস্তব বলল,
নীলু ব্যাপারটা আমার ভালো ঠেকছে না,
কোথাও কোনো গোলমাল হয়েছে। এদিকে ততক্ষণে অনেকে ট্রেন থেকে নেমে পড়েছে, তাদের সকলেরই কারণটা জানার তাগিদ। যারা নেমেছিল তারা যে খবর সংগ্রহ করে নিয়ে এলো তা খুবই হতাশার। সামনের লাইনে বড় রকমের ত্রুটি ধরা পড়েছে, সারাতে কতক্ষণ লাগবে তা বলা কঠিন। ঘন্টা পাঁচেকের আগে যে কিছু হবে না সে বিষয়ে সকলেই নিঃসন্দেহ, তবে অভিজ্ঞ লোকের অনুমান সকালের আগে কিছুই হচ্ছে না। এর অর্থ একটাই, সারা রাত ওই কামরায় বসে থাকতে হবে। ট্রেনটা টাটানগর অবধি যাবে, কৌস্তব নীলেন্দুর গন্তব্য টাটানগর। কাছাকাছি স্টেশনে যাদের যাওয়ার কথা তাদের সকলেই নেমে গেল। দেখতে দেখতে কামরাটা প্রায় ফাঁকা হয়ে গেল, কামরায় ওদের কাছাকাছি একটা লোকও রইল না। এদিকে আকাশে তখন ঘন মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। নীলেন্দু এই মেঘলা আকাশ এবং প্রায় অন্ধকার কামরার দিকে তাকিয়ে কৌস্তবকে বলল,
পরিবেশটা ভূতের গল্পের পক্ষে জমজমাট, কি বলিস? তাছাড়া আমাদের সময় কাটানো প্রয়োজন, কাজেই পাল্লা দিয়ে ভূতের গল্প বলা যাক।
কৌস্তব হেসে বলল, আবার ভূতের কথা বলছিস, দিলীপদার কথা তোর মনে নেই? নীলেন্দু হেসে বলল,
তা আমার মনে নেই, যা একখানা চর খেয়েছিলুম আজও বোধ হয় ব্যথা রয়েছে।
তাহলে হেসে বলল কৌস্তব,
আর সে তো ভূতের ভয় পেয়েছিলাম বলে দিলীপদার রাগ করেছিলেন।
নীলেন্দু উত্তর দিল, দিলীপ দা অর্থাৎ দিলীপ মিত্র একসময় নীলেন্দুকে পড়াত, নীলেন্দু তখন সিক্সে পড়ে আর দিলীপ তখন বিএসসি পড়ছে। দিলীপ খুব ভালো ক্রিকেট খেলত, ওদের কলেজের হয়ে কয়েকবার খেলেছে, ইচ্ছে ছিল বাংলার হয়ে খেলবে, কিন্তু তা তো আর হয়ে ওঠেনি, খেলাটা তেমন করে চালাতে পারেনি। বিএসসি পাশ করার পরই ঘাটশিলায় কপার মাইনাসের চাকরি নিয়ে চলে গিয়েছিল, তারপর থেকে ওদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। দিলীপদের কথা মনে হলে নীলেন্দুর সেদিনের ঘটনা মনে পড়ে। সেটা ছিল কৃষ্ণপক্ষের রাত, বাড়িতে একজন কাজের লোক ছাড়া আর কেউ ছিল না। বাইরের ঘরে একা একা বসে পড়ছিল নীলেন্দু, সেদিনই একটা ভূতের গল্প শেষ করেছিল, ফলে তার মনের মধ্যে গল্পের রেশ থেকে গিয়েছিল। এদিকে হঠাৎ পাড়ার সব আলো একসঙ্গে নিভে গিয়েছিল, হয়তো লোডশেডিং অথবা যে কোনো কারণ ছিল। আচমকা ঘরটা অন্ধকার হতেই বুকের মধ্যে ভূতের ভয়টা গাঢ় হয়েছিল। আর ঠিক তখনই পড়বার জন্য দিলীপদা এসে দাঁড়িয়েছেন বাইরের ঘরের দরজার সামনে। দিলীপদাকে দেখে নীলেন্দু ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করেছিল। দিলীপ মিত্র এক মুহূর্ত দেরি করেনি, ঘরে ঢুকেই নীলেন্দুর গালে এক চড় বসিয়ে দিয়েছিল, বলেছিল,
ভূত বোকা কুচাকার, ভূত বলে কিছু আছে? চোর ডাকাতের ভয় পাওয়ার একটা মানে হয়, কিন্তু ভূত জীবনে কখনো যদি ভূতের কথা বলেছিস তাহলে মজা টের পাবি।
দিলীপদার কথা উঠতেই নীলেন্দু বলল,
কতদিন দিলীপের সঙ্গে দেখা হয়নি বল, সত্যিই আমাকে উনি খুবই ভালোবাসতেন।
কৌস্তব মুখের এক বিচিত্র ভঙ্গি করে বলল, তোকে একা আর আমাকে ভালোবাসতেন না? নীলেন্দু হেসে বলল,
ভবিষ্যতে দুই গন্ধ হতে চাস জেনে দিলীপদা তোকে তো গোয়েন্দা কৌস্তব বলে ডাকতেন।
নীলেন্দুর কথা শেষ না হতেই ওদের কামরায় এক ভদ্রলোক উঠলেন, তার গায়ে রেইনকোট, মাথায় কান ঢাকা টুপি। ভদ্রলোক কোনোদিকে না তাকিয়ে সামনের একটা খালি সিটে বসে পড়লেন। ভদ্রলোককে দেখে নীলেন্দু ফিসফিস করে বলল,
ভদ্রলোকের ভাবভঙ্গি দেখ যেন কোনো ইংরেজ ছবির গোয়েন্দা।
কৌস্তব মৃদু হেসে বলল, সত্যিকারের গোয়েন্দাও তো হতে পারে, হয়তো কোনো ইনভেস্টিগেশনের ব্যাপারে এসেছে।
রিয়েলি?
নীলেন্দুর চোখ দুটো চকচক করে উঠল। ঠিক তখনই ভদ্রলোক মাথা থেকে কান ঢাকা টুপিটা খুলে ফেললেন। টুপিটা খুলতেই ভদ্রলোকের মুখটা স্পষ্ট হয়ে দেখতে পেল ওরা। মুখটা দেখার সঙ্গে সঙ্গে ওরা দুজনেই প্রায় একসঙ্গে বলে উঠল, আরে এ যে দিলীপ দা স্বয়ং। দিলীপ ওদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
তোরা কৌস্তবার নীলেন্দু তো নাকি?
যাক চিনতে পেরেছেন তাহলে, বলল ওরা। একটু থেমে নীলেন্দু বলল,
জান দিলীপ দা, একটু আগেই আপনার কথা হচ্ছিল, আপনার আলোচনা শেষ হতেই আপনি এসে উপস্থিত, আশ্চর্য যোগাযোগ।
দিলীপ মিত্র হাসল না, গম্ভীর ভাবে বলল,
এরকম তো হয়, অনেক সময় টেলিপ্যাথির মাধ্যমে এরকম ব্যাপার হতে পারে, আসলে আমিও তোদের কথাই ভাবছিলাম।
কৌস্তব কেমন একটা সন্দেহের চোখে তাকালো দিলীপের দিকে, কিন্তু কিছু বলল না। নীলেন্দু বলে উঠল,
সত্যি নাকি?
দিলীপ সে কথার উত্তর না দিয়ে বলল,
তোরা যাচ্ছিস কোথায়?
টাটানগর, উত্তর দিল কৌস্তব।
কিন্তু ট্রেন তো আগামীকাল দুপুর আগে ছাড়বে না,
বলল দিলীপ।
তাহলে?
নীলেন্দুর কণ্ঠে উদ্বেগ। দিলীপ সামান্য হাসল, তারপর বলল,
আসলে তোদের দেখেই আমি এই কামরায় উঠেছি, তোদেরকে আমার বাড়ি নিয়ে যাব, আমার বাড়ি তো বেশি দূরে নয়, ধল ধুম কর, গল্প করতে করতে হেঁটে চলে যাব, রাতটা আমার বাড়িতে কাটিয়ে আগামীকাল যে কোনো সময় টাটানগর চলে যাবি।
কথাটা বন্ধ বলবি, এতদিন পর দেখা হলো, কয়েক ঘন্টা একসঙ্গে থাকতে ভালোই লাগবে,
বলল নীলেন্দু।
হ্যাঁ তা বটে, কতদিন পর তোদের সঙ্গে দেখা বলতো? আদিন পর,
ছোট্ট দীর্ঘশ্বাস ফেলল দিলীপ, তারপর যোগ করল,
তোরা তো জানিস জামাইবাবু হঠাৎ মারা না গেলে আমাকে ক্রিকেট খেলা ছাড়তে তো না, তার কাছে কথা যাক, বুঝলি যে আমি বিয়ে টিয়ে করিনি, দিদি আর ছোট ছেলে কাবুলি আমার সব, ওরা ধলধুম করে আমার কাছেই থাকে। আমি অনেক আগে চাকরি ছেড়ে দিয়ে বিল্ডিং তৈরির কন্ট্রাক্টরি করছিলাম, টাকা পয়সা খারাপ করিনি, ধলধুম করে নিজে একটা বাড়িও করেছি, সেটা ভালোই। তাছাড়া কাবুল এবার ভালোভাবে হায়ার সেকেন্ডারি পাস করেছে, ইচ্ছে ছিল তাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আমেরিকায় পাঠাবো।
ইচ্ছে ছিল বলছেন কেন, কাবুল যেতে রাজি নয়? প্রশ্ন করল কৌস্তব। দিলীপ মৃদু হেসে বলল,
এই জন্যই তোকে গোয়েন্দা কৌস্তব বলি, তুই সঠিক প্রশ্নই করেছিস, ইচ্ছে ছিল কেন বলছি এর উত্তর পরে দেবো, এখন চল আমার সঙ্গে।
দিলীপ উঠে বলল, উঠে বলল ওরাও, পথে নেমে একরকম কোন কথাই হল না। দিলীপ এত দ্রুত হাঁটতে লাগলো তাকে অনুসরণ করতে গিয়ে মাঝে মধ্যে সামান্য দৌড়াতে হলো। দিলীপ একসময় ভালো স্পোর্টসম্যান ছিল বলে তার হাঁটার ধরন ওইরকমই, এটা অবশ্য কৌস্তব এবং নীলেন্দুর জানাই ছিল, কাজেই এই নিয়ে দিলীপ মিত্রকে তারা কোন রকম মন্তব্য করল না। বেশ কিছুটা হাঁটার পর ওরা ধলধুম গড়ে পৌঁছে গেল। একপাশে সুবর্ণরেখা নদী আর অন্যদিকে লাল মাটির বুকে শাল পিয়ালের বন, চমৎকার কাব্যিক মেজাজের পরিবেশ। দিলীপ মিত্র হাঁটতে হাঁটতে রাস্তায় একটা আলোর নিচে দাঁড়িয়ে পড়ল, সেখানে গোটা তিনেক বড় সড় পাথর রয়েছে যেন পথিকের বিশ্রামের জন্য সাজিয়ে রাখা। দিলীপ পাথরগুলোকে দেখিয়ে বলল,
অনেকটা হাঁটা হলো, এবার একটু জিরিয়ে নেওয়া যাক, কি বলিস?
কথা শেষ করে দিলীপ নিজেই একটা পাথরের উপর বসে পড়ল। কৌস্তব এবং নীলেন্দুর যদি বিশ্রামের কোনো প্রয়োজন ছিল না, তবু দিলীপের জন্য তাদেরও বসতে হল। পাথরের উপর বসে দিলীপ সামান্য সময় কি একটু ভাবল, তারপর অন্যদিকে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল,
বুঝলি নীলু, এই মুহূর্তে তোদের মতো পরিচিত লোকের খুব প্রয়োজন ছিল, তোদের মতো মানে কাবুল আর দিদিকে যারা চেনে, আবার দিদি এবং কাবুলও যাদের চেনে।
কেন? কুস্তা প্রশ্নটা না করে পারল না। দিলীপ সে কথার উত্তর না দিয়ে বলল, তোদের কাছে নিশ্চয়ই পেন এবং কাগজ আছে, থাকলে বের কর, ছোট্ট একটা কাজ আছে সেটা পেলে। কৌস্তব পেন এবং কাগজ ছাড়া কোথাও বেরোয় না, সুতরাং সে তাড়াতাড়ি কাগজ এবং পেন বের করে দিলীপের দিকে এগিয়ে দিল। দিলীপ সেগুলো না নিয়ে মৃদু হেসে বলল, তুই তো গোয়েন্দা হতে চাস, আমার হয়ে তুই বরং কাজটা কর, কাজটা করে মজা পাবি। আমার জবানিতে দিদিকে একটা চিঠি লেখ, আমি ডিকটেশন দিচ্ছি, তুই লিখে যা। কৌস্তব ব্যাপারটা ভালো করে বুঝবার জন্য দিলীপের মুখের দিকে তাকাল। দিলীপ অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল কৌস্তবের চোখের দিকে, কতকটা সম্মোহনী দৃষ্টি যেন। সেই দৃষ্টির সামনে কৌস্তব অথবা নীলেন্দু কেউ কোনো প্রশ্ন করতে সাহস পেল না। কৌস্তব কাগজ এবং পেন নিয়ে লেখার জন্য প্রস্তুত হল। দিলীপ বলতে শুরু করল, বর্দি, আমার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিক হবে কাবুল, অর্থাৎ তোমার ছেলে। কিন্তু যতদিন সে নাবালক থাকবে ততদিন তুমি সবকিছু দেখাশোনা করবে। এসব কথা আমি আমার উইলে পরিষ্কারভাবে বলেছি, কিন্তু উইলটা এমন এক জায়গায় আছে যে জায়গার কথা আমি তোমাকে কোনোদিনও বলিনি, ফলে তুমি সেটা কবে খুঁজে পাবে তা বলা মুশকিল। যা হোক, আমার যে স্টিলের আলমারিটা আছে তার একেবারে নিচে ফ্লোরের সঙ্গে প্রায় মিশে যাওয়া একটা লকার আছে। লকারটা বিশেষভাবে তৈরি, জানানা থাকলে ধরা যায় না। ওই লকারের চাবিটা সাধারণত আমার টেবিলের ড্রয়ারেই রাখা থাকত, কিন্তু সেদিন ভুল করে সঙ্গে এনেছিলাম এবং রেখেছিলাম আমার রেইনকোটের পকেটে। যা হোক, ওই লকারের ভেতর উইল এবং ইন্স্যুরেন্স পলিসি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আছে, চাবিটাও সঙ্গে রইল, তোমার কোনো অসুবিধে হবে না। ডিকটেশন দেওয়া শেষ করে দিলীপ কৌস্তবের দিকে তাকিয়ে বলল, নিচে আমার নাম লিখ, দিলীপ মিত্র, আমি নিজে সই করব না, কেন আমার পক্ষে সই করা সম্ভব নয় একটু পরেই তা বুঝতে পারবি, তুই গোয়েন্দা মানুষ, কাজে তোকে বুঝিয়ে বলতে হবে না। কথাটা শেষ করেই আবার সম্মোহনী চোখে তাকিয়ে রইল দিলীপ মিত্র। কৌস্তব আর কোন প্রশ্ন না তুলে দিলীপ মিত্রের নামটা লিখে দিল। চিঠির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিলীপ উঠে দাঁড়ালো, তারপর সামনে আঙুল দেখিয়ে বলল, ওই যে গোলাপি রঙের বাড়িটা দেখছিস, ওটাই আমার বাড়ি, গেটে আমার নামও লেখা আছে। কৌস্তব এবং নীলেন্দু দেখল গোলাপি রঙের একটা দোতলা বাড়ি, বাড়িটা সুন্দর, বাড়ি সংলগ্ন একটা ফুলের বাগান। দূর থেকে দেখে মনে হয় বাড়িটা যেন কোনো বিলিতি বইয়ের ছবি থেকে উঠে এসেছে। বাড়িটার দিকে তাকিয়ে দুজনে প্রায় একসঙ্গে বলে উঠল, বাহ চমৎকার। দিলীপ আবার যোগ করল, নীলেন্দু, এই মুহূর্তে তোদের একটু অস্বস্তিতে ফেলতে হচ্ছে, তোরা কিছু মনে করিস নে। অস্বস্তি? কৌস্তবের চোখ সূক্ষ্ম হল। আমার অন্য একটা জরুরি কাজ আছে, সেই কাজটা না সেরে আমার বাড়িতে যাওয়া সম্ভব নয়, অথচ সেখানে তোদের নিয়ে যেতেও পারছি না, আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি নিরুপায়, তাই বলছি যে তোরা আমার এই চিঠি আর রেইনকোটটা নিয়ে বাড়িতে চলে যা, রেইনকোটের পকেটে লকারের চাবি আছে। তাতে শুনেছিস, দিদিকে এবং কাবুলকে তোরা চিনিস, আর তোদেরও চিনি, অতএব কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সো গুড বাই। দিলীপ ওদের প্রত্যুত্তরের জন্য এতটুকু অপেক্ষা করল না, রেইনকোটটা পাথরের উপর রেখে দ্রুত পায়ে হাঁটা দিল। নীলেন্দু গলার স্বর সামান্য উঁচু করে বলল,
দিলীপ দা, আপনার ওই দিদির সঙ্গে কোন রকম মনোমালিন্য নেই তো আমার?
দিলীপ সে কথা শুনতে পেল বলে মনে হল না। কয়েক সেকেন্ডের মধ্যে দিলীপ অন্ধকারে মিলিয়ে গেল। অগত্যরা নিজেরাই গোলাপি বাড়িটার উদ্দেশ্যে হাঁটতে শুরু করল, রেইনকোটটাও সঙ্গে নিল, পকেটে হাত দিয়ে দেখে নিল চাবিটা পকেটে সত্যি সত্যি আছে কিনা। চাবিটা আছে দেখে কিছুটা নিশ্চিন্ত হল। কৌস্তব তবু পুরোপুরি স্বস্তি পেল না, সে বলল, নীলু, আমি কিন্তু স্বস্তি পাচ্ছি না, আমার মনে হচ্ছে যে কোথাও কোনো গোলমাল আছে, দিলীপ দা সুস্থ নন, শারীরিকভাবে হয়তো সুস্থ, তবে মানসিকভাবে কিছুতেই সুস্থ নন। বাড়িতে গেলেই অবশ্য সব পরিষ্কার হয়ে যাবে। কৌস্তভরা বাড়ির গেটের সামনে এসে দেখল দরজার গায়ে সুন্দর করে দিলীপ মিত্র নামটা লেখা। ডোরবেলটা টিপতেই দরজা খুলে গেল। দরজা যিনি খুললেন তিনি দিলীপের দিদি। তাকে দেখে কৌস্তভ এবং নীলেন্দুর মনে হল কেমন যেন বিপর্যস্ত চেহারা, যেন ভদ্রমহিলার মনের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে। কৌস্তভদের দেখে খুবই অবাক হয়ে বললেন, এ কি তোমরা? নীলেন্দু হাসি মুখে বললেন,
দিদি আমাদের চিনেছেন তাহলে?
দিদি উত্তর দেবার আগেই কাবুল তার মায়ের পেছনে এসে দাঁড়াল। কাবুলের পেছনে আরো দুই মহিলা, ওদের প্রতিবেশী। কাবুলকে চিনতে পারল দুজনেই। কাবুলের চোখ দেখে বোঝা গেল সেও চিনতে পেরেছে নীলুন্দ এবং কৌস্তভকে, কিন্তু সেই সঙ্গে ওদের দেখে সে অবাক হয়েছে খুব। নীলেন্দু সামান্য হেসে বলল,
কাবুল আমাদের চিনতে পেরেছো তো? নীলেন্দু এবং কৌস্তভ দা, কলকাতায় তোমার মামা আমাকে পড়াতেন। তোমার মামা এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন, কি একটা কাজ যেন পড়েছে ওদিকে, এসে পড়বেন এক্ষুনি, অন্তত আমাদের সে কথাই বললেন তিনি।
নীলেন্দুর কথায় ওরা চারজনই চমকে উঠে প্রায় একসঙ্গে বলল, অসম্ভব। অসম্ভব? অসম্ভব কেন হবে? নীলেন্দু অসম্ভব কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝল না। কৌস্তভ ব্যাপারটাকে আর একটু পরিষ্কার করবার জন্য বলল, কোনটা অসম্ভব? দিলীপদের সঙ্গে আমাদের দেখা হওয়া নাকি তার এখানে ফিরে আসা? দিলীপের দিদি তাড়াতাড়ি বললেন, তোমরা ভেতরে এসো ভাই, পরে সব কথা হবে। কৌস্তভরা ঘরে বসবার পর দিলীপের দিদি বললেন, দুটোই অসম্ভব। দিলীপের সঙ্গে তোমাদের দেখা হওয়া এবং তার এখানে ফিরে আসা কোনোটাই সম্ভব নয়। মানে? কৌস্তভ এবং নীলেন্দু প্রায় একসঙ্গে বলে উঠল, মানে তোমাদের দিলীপদা আর নেই। দিলীপের দিদির গলায় কান্না ভারী হয়ে এল। তা কি করে সম্ভব? কৌস্তভরা হতভম্ব। এবার দিলীপের দিদি কান্না জড়ানো গলায় যা বললেন তার অর্থ করলে মোটামুটি এইরকমই দাঁড়ায়। দিন সাতেক আগে ধলভূমগড় থেকে কিছুটা দূরে ট্রেন থেকে পড়ে গিয়ে দিলীপ দারুণভাবে আহত হয়, তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার অল্পক্ষণ পরেই মারা যায়। মারা যাওয়ার আগে অল্প সময়ের জন্য তার জ্ঞান হয়েছিল, তখন সে কেবল বলেছিল,
আমার রেইনকোটের পকেট,
আর বলেছিল,
কাবুল, আমার কাবুল।
হয়তো আরো অনেক কথাই বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। কৌস্তভের কাছে দিলীপদার ব্যাপারটা একটু যেন পরিষ্কার হতে লাগল। দিলীপদার আচরণটা কেমন অদ্ভুত ঠেকছিল তার চোখে, বিশেষ করে সারাক্ষণ রেইনকোটটা গায়ে ঢাকা দিয়ে থাকা। যদি তখন সে কিছুই বলেনি, আসলে বলতে দ্বিধা হয়েছিল। কৌস্তভ যা অনুমান করল তা কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যুক্তিবাদী মন বিশ্বাস করতে বাধা দিচ্ছিল। কৌস্তভ তাড়াতাড়ি হাতের ভাঁজ করা রেইনকোটটা মেরে ধরে বলল, দিলীপদা কি এই রেইনকোটের কথাই বলেছিল?
আরে এই তো মামাশ্রী রেইনকোট, হাতের কাছে সে ফুটোটা পর্যন্ত আছে, নেংটি দূর কেটেছিল,
কোটটা হাতে নিয়ে বলল কাবুল। কাবুলের মা অর্থাৎ দিলীপের দিদি বললেন, দিলীপের অ্যাক্সিডেন্টের পর এই রেইনকোটটা আর খুঁজে পাওয়া যায়নি, অথচ আমরা জানতাম এই কোটটা সেদিন দিলীপের সঙ্গেই ছিল। নীলেন্দু গম্ভীর মুখে বলল,
আমাদের নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে, আমরা তিনজন এতক্ষণ একসঙ্গে ছিলাম, আমরা তিনজন মানে রিন্টু অর্থাৎ কৌস্তভ, আমি এবং দিলীপদা। তাছাড়া দিলীপদা আপনাকে একটা চিঠিও দিয়েছে, অবশ্য দিলীপদা ডিকটেশন দিয়েছে আর কৌস্তভ লিখেছে।
সে কি, কোথায় সেই চিঠি? কাবুল এবং কাবুলের মা প্রায় একসঙ্গেই প্রশ্ন করল। কৌস্তভ পকেট থেকে চিঠিটা বের করল, কিন্তু চিঠিটা খুলে সকলের সামনে মেলে ধরে সে নিজেই চমকে উঠল। এ কি, এ তো তার হাতের লেখা নয়, এ তো অন্য হাতের লেখা। দিলীপের দিদি কেমন ভীত স্বরে বললেন, হাতের লেখা যে দিলীপেরই আশ্চর্য। কৌস্তভের দিকে তাকিয়ে যোগ করলেন, অথচ তুমি বলছো তুমি নিজের হাতে লিখেছ? হ্যাঁ সত্যি আমি নিজের হাতে লিখেছি, অদ্ভুত, খুবই অদ্ভুত ব্যাপার, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। কৌস্তভ কাঁধে একটা দোলা দিয়ে কথাটা বলল, চিঠিটা অবিশ্বাস্য হলেও চিঠির বিষয়বস্তুতে কিন্তু অবিশ্বাসের কিছু ছিল না, দিলীপ চিঠিতে যা যা বলেছিল সবই মিলে গিয়েছিল। লকারের ভেতর থেকে পাওয়া গিয়েছিল উইল সহ অন্যান্য কাগজপত্র। দিলীপের দিদি চোখের জলের ভেতর দিয়ে অস্ফুট স্বরে বলেছিলেন, দিলীপ আমাদের এত ভালোবাসত, মৃত্যুর পরেও আমাদের কথা ভেবে তার শান্তি নেই। ঈশ্বর, তুমি কেন এমন নিষ্ঠুর খেলা খেললে? কৌস্তবের যুক্তিবাদী মন এই ঘটনার কোন ব্যাখ্যা খুঁজে পেল না।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল একটি চাবির জন্য, লেখক অজিত পুত্তুল্য, আর পড়ে শুনিয়েছে সেতু। আর সময় হয়ে গেছে এখন দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় গল্প লিখেছেন অভ্র আহমেদ। আসুন তাহলে এখন গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, যেখানে চলছে কুয়াশা, আর সঙ্গে শারবিন আছি।
এবিসি রেডিও 89.2 FM।
মতিউর রহমান পেশায় একজন ডাক্তার, তবে লেখালেখি তার নেশা। তার বয়সটা খুব বেশি না হলেও লেখালেখির জগতে তার বয়সটা কিন্তু কম না। বর্তমানে বই ভালো বিক্রি হয় এমন 8-10 জন কবির কথা বলতে গেলে তাদের মধ্যে মতিউর রহমানের নাম থাকবেই। অল্প বয়সে যেমন ভালো লেখেন, তেমনই ভাবে বেশ নামও কামিয়েছেন। এবারের বইমেলার জন্য অনেকগুলো প্রকাশনী তার লেখা চেয়ে বসে আছে, কিন্তু ইদানিং সে কিছুই লিখতে পারছে না। প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান আর প্রেজেন্টেশন থাকে, তাই খুব একটা সময় পায় না। যে সময়টা লিখতে বসে সে সময়টা কেন যেন কিছু লেখা হয়ে ওঠে না। এত জঞ্জালের মধ্যে বসে থেকে কি আর লেখালেখি হয়? এত কোলাহল, এত টেনশন মাথায় নিয়ে কি আর লেখালেখি করা যায়? 2-3 দিন আগে মতিউর রহমানের নামে একটা চিঠি এসেছে। তার কোন এক ভক্ত চিঠিটা পাঠিয়েছেন। মতিউর রহমান প্রতিদিন রাতেই লিখতে বসেন। আজ লিখতে বসার আগে কি যেন মনে করে 2-3 দিন আগের আসা চিঠিটা ড্রয়ার থেকে বের করলেন। তার কাছে আগেও এমন অনেক চিঠি এসেছে, তার বেশিরভাগ চিঠি সে না পড়ে রেখে দিয়েছে, কিন্তু আজ কেন জানি এই চিঠিটা তার খুব পড়তে ইচ্ছে করছে। আচ্ছা, কি লেখা আছে চিঠিতে? পুরো চিঠিটা 2 বার পড়লেন মতিউর রহমান। যে চিঠিটা লিখেছেন তার হাতের লেখাও বেশ ভালো। চিঠিটা পড়ে মনটা খুব ভালো হয়ে গেছে। সারাদিনের খাটাখাটনের পর মনটা একটু বিগড়ে থাকে এই সময়, কিন্তু আজ এই চিঠিটা পড়ে বেশ ভালো লাগছে। অনেক দূর থেকে চিঠিটা এসেছে, কোন এক স্টেশন মাস্টার এই চিঠিটা লিখেছে। চিঠি পড়ে বোঝা গেল লোকটা মতিউর রহমানের অন্ধ ভক্তদের মধ্যে একজন। সে মোটামুটি মতিউর রহমানের সবকটা বই শেষ করেছে। মতিউর রহমানকে অনেকবার করে নিমন্ত্রণ করা হয়েছে চিঠিতে, ঠিকানা ফোন নম্বর সহ যাওয়ার নিয়মটা পর্যন্ত দেয়া আছে। সিমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সে, গেলে মন্দ হয় না। বই মেলা জোড়ো লেখাগুলিও তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলা যেত। ঠিক এই সময় মতিউর রহমানের স্ত্রী তাহনা কফি নিয়ে এলো। মতিউর রহমান এখনো আপন মনেই ভেবে যাচ্ছে কি করলে ভালো হয় ঠিক বুঝে উঠতে পারছেন না।
আমি কি এখানে বসতে পারি জনাব?
হ্যাঁ, জিজ্ঞেস করছো কেন, বসো
না। অনেকক্ষণ ধরেই দেখছি তুমি আনমনা হয়ে কি যেন ভাবছো, কি হয়েছে বলো তো? কোন সমস্যায় পড়েছো?
না না, তেমন কিছুই না, কিন্তু
কিন্তু কি?
সামনে তো বইমেলা, কিন্তু আমি বইমেলার জন্য তেমন কোনো লেখা এখনো শুরুই করতে পারিনি।
এত টেনশন নিও না, আস্তে ধীরে শুরু করো, দেখবে সব ঠিকঠাক মতোই সঠিক সময় হয়ে গেছে।
আমি ভাবছিলাম।
কি ভাবছিলে তুমি?
যদি ঢাকার বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি তাহলে কেমন হয়? একসাথে ঘোরাঘুরি হবে আর বইটাও লেখা হয়ে যাবে।
তবে কোথায় যাবে নিশ্চয়ই সেটাও ভেবে রেখেছো? আগে যেখানে গিয়েছিলে সেখানেই যাবে, তাই তো?
না, এক জায়গায় বারবার কি ঘুরতে যায় নাকি?
তা কোথায় যাবে শুনি।
সিমলাপুর নামে একটা জায়গায়, যদিও অজপাড়াগা, তবে গ্রামটা নাকি বেশ সুন্দর। যা সুন্দর করে বর্ণনা দিলে লোকটা।
কোন লোকটা?
ও আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি, 2-3 দিন আগে আমার কাছে একটা চিঠি আসে। একটু আগেই চিঠিটা খুললাম। চিঠি পাঠিয়েছে আমার একজন ফ্যান, আমাকে দাওয়াত করলো যেন একবার গিয়ে ঘুরে আসি। তখনই সিদ্ধান্ত নিলাম আমি যাব।
দেখো, লোকটাকে তুমি চেনো না জানো না, হুট করে একটা চিঠি পেলে আর চলে যাবে?
দেখো, তুমি কোনো চিন্তাই করো না, লোকটা নেহায়েতই সরল সোজা মানুষ, সিমলাপুর স্টেশনের স্টেশন মাস্টার। আচ্ছা শোনো, সামনের মাসের 3 তারিখে গেলে কেমন হয়? সরকারি ছুটি আছে আর আমি কিছুদিনের ছুটি নিয়ে নিতে পারবো হসপিটাল থেকে।
আমাকে তো ছুটি দেবে না, বাদ দাও তো, চলো কাছে পিঠে অন্য কোথাও যাই।
ওকে, তোমায় নিয়ে তাহলে কাছে ধারে কোথাও ঘুরে আসবো, আর আমি একাই যাবো সিমলাপুর।
আচ্ছা, সিমলাপুর না গেলে কি হয় না?
গতবারও তো আমি একাই ঘুরে এলাম, তুমি শুধু শুধুই টেনশন করছো। দেখো, আমার এবারের বই এই বই মেলায় বেস্ট সেলারের মধ্যে একটা হবে, তুমি কি চাও না আমার বই বেস্ট হোক?
আচ্ছা, চিঠিটা দাও দেখি কি আমার লেখা আছে। আর হ্যাঁ, আর একটু ভেবে দেখো, হুটহাট করে কিছু করা ঠিক হবে না।
ঠিক আছে, তুমি শুধু শুধু চিন্তা করো না তো।
তানহার মতিউর রহমানের বিয়ে হয় 3 বছর আগে, প্রেম করেই বিয়ে। তানহার সুখে সংসার বললেই চলে, পরিবারের সদস্য বলতে শ্বশুর শাশুড়ি আর সে আর তার স্বামী। তানহা একটা বাইন হাউসে কাজ করে, খুব ভালো স্যালারিও পায়, সব মিলিয়ে ভালোই চলে যাচ্ছে দিন। ইতিমধ্যে মতিউর রহমানের ছুটি পেয়ে গেছে, তানহার একদমই মত ছিল না, কিন্তু চিঠি পড়ে সে আর মানা করল না। চিঠির বর্ণনাগুলো পড়ে তানহার রীতিমতো অবাক, শুধু বর্ণনা পড়েই তার খুব যেতে ইচ্ছে করছে সেই জায়গায়, কিন্তু এখন তার কোনো উপায় নেই, অফিসে অনেক কাজ জমে আছে, তাছাড়া সে থাকলে মতিউরের লেখায় ব্যাঘাত ঘটতে পারে, তাই তানহার কখনোই সেটা করতে চায় না। মতিউর রহমান তৈরি হচ্ছে সিমলাপুর যাওয়ার জন্য। তানহা সবকিছু গুছিয়ে দিচ্ছে, ট্রেনের টিকিট কেনা হয়েছে, রাতের ট্রেন, সকালের মধ্যে পৌঁছে যাবে।
শোনো, রাতে লিখতে বসলে কিছু খাবার দাবার সাথে রাখবে, তুমি তো আবার লিখতে বসলে দুনিয়ার সবকিছু ভুলে যাও।
আচ্ছা বাবা, রাখবো।
সব সময় সাবধানে থাকবে।
হ্যাঁ থাকবো।
শোনো, লোকটাকে ভালো করে সব বলে দিয়েছো তো? কোনো প্রবলেম হবে না তো?
তুমি কোনো চিন্তা করো না, সব ঠিকঠাক মতোই হবে।
তোমায় নিয়ে চিন্তা না করলে পারা যায়? কখন কি করে বসো? এই যে চেনা নেই জানা নেই, কোথাকার না কোথাকার একটা লোক চিঠি লিখলো আর হুর হুর করে তুমি চলে যাচ্ছ।
আচ্ছা তাহলে বলো তুমি কি চাইছো? তুমি যদি চাও আমি না যাই, বই না লিখি, তাহলে বেশ তো, যাব না।
আমি তো যেতে বারণ করছি না, কারণ তুমি যে এত সহজে মানুষকে বিশ্বাস করো তার জন্য ভয় হয়, কখন যে বিপদে পড়ো।
শোনো, পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষকে বিশ্বাস করতে হয়, না হয় বাঁচা যায় না। আর যাই হোক, তোমায় আমি ফোন তো দিবই।
ফোন নিজের কাছে রেখো, আর দয়া করে ফোন দিলে ফোনটা ধরবেন, ফোন যেন কিছুতেই অফ না হয়, মনে থাকবে?
জো হুকুম মহারানী।
মতিউর রহমান ট্রেনে উঠে বসেছে, ক্যাবিনটা তার বেশ পছন্দ হয়েছে, বেশ আরাম করে যাওয়া যাবে। ট্রেনে ওঠার সময় মনে হল অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনে লোক সংখ্যা অনেক কম, হয়তো ওই দিকটা তেমন লোকজন যায় না। তাতে ভালোই হয়েছে মতিউর রহমানের, তার কোলাহল একদম ভালো লাগে না। ট্রেনে জানালা খুলে দিলেন মতিউর রহমান, ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে, চোখ বন্ধ করে বাতাসকে অনুভব করতে পারছেন তিনি, বেশ ভালো একটা অনুভূতি। এদিকে ট্রেনের গতি বেড়ে গেছে, বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না, দেখতে পারলে আরো ভালো হতো, তবে চাঁদ আছে আকাশে, মনে হচ্ছে চাঁদটা যেন তার সাথেই যাচ্ছে, অসম্ভব সুন্দর একটা চাঁদ। মতিউর রহমান চাঁদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এমন একটা চাঁদের দিকে তাকিয়ে একটা জনম অনায়াসে কাটিয়ে দেয়া যায়। মতিউর রহমানের সাধারণত খুব সহজে ঘুম পায় না, কিন্তু আজ কেন যেন তার খুব ঘুম পাচ্ছে। টিটির ডাকে ঘুম ভাঙল মতিউর রহমানের, ট্রেন থেমে আছে সিমলাপুর রেল স্টেশনে। মতিউর রহমান তাড়াহুড়ো করে নামল, একজন লোক দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে স্যার স্যার বলে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। খুবই সাদা মাটা টাইপ লোক, অমায়িক ভঙ্গিতে কথা বলে,
স্যার স্যার দেন, এটা আমার কাছে দেন, আসতে কোনো কষ্ট হয় নাই তো স্যার?
না, আসলে কখন যে সময় চলে গেল টেরই পাইনি।
আমারে চিনতে পারছেন তো স্যার, আমি সাবের আলী।
হ্যাঁ, আপনার সাথেই আমার কথা হয়েছিল, আমি বুঝতে পেরেছি।
আসেন, এই যে এইটাই আমার রুম, বসেন স্যার। আমি এইখানে আছি প্রায় 17 বছর ধরে, আর এই ঘরখানের বয়সও 17 বছর। বর্ষায় বৃষ্টির পানি চালের ছিদ্র দিয়া ঘরে ঢুইকা পড়ে, আর গ্রীষ্মকালে রোদ।
আপনি কি এখানে সারাদিন থাকেন?
না স্যার, সকালে থাকলেই হয়, আর যদি কামকাজ থাকে তাইলেই আসি। প্রতিদিন একটা ট্রেন আসে আর একটা যায়, এতটুকু সময় থাকলেই হয় স্যার।
17 বছরে আপনার বদলি হয়নি একবারও?
না, কতবার চিঠি পাঠাইলাম, কত মানুষজন ধরলাম, কেউ কিছু করতে পারল না। এখন শুধু কোন রকমে জীবন পার করে দিতে পারলেই বাসি। আপনার মনে হয় ক্ষুধা পাইছে, চলেন বাড়ির দিকে রওনা হই।
সমস্যা নেই, এত ব্যস্ত হবেন না।
বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আরাম করে বসে বসে কথা বলবেন, চলেন।
চিঠি পড়ে মতিউর রহমান ধারণা করেছিলেন লোকটি বোধহয় মধ্যবয়স্ক হবে, কিন্তু লোকটি আসলে মধ্যবয়স্ক না, তবে আবার একেবারে বৃদ্ধ বলা যায় না, বৃদ্ধ আর মধ্যবয়সের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে সাবের আলী। সাদা সাদা চুল, কিন্তু দাড়ি নেই। সাধারণত মানুষ বৃদ্ধ হওয়ার অনেক আগে থেকে দাড়ি রাখা শুরু করে। এই সময়টা তার দাড়ি রাখার বয়স, হয়তো তার দাড়ি রাখা উচিত ছিল, কিন্তু কোনো কারণে সে দাড়ি রাখেনি। স্টেশন থেকে লোকটার বাড়ি হেঁটেই যাওয়া যায়, কিন্তু মতিউর রহমান এসেছে বলে রিক্সা আনা হয়েছে। মতিউর রহমান তার যে সেই লোক নয়, লেখক মানুষ, তার উপরে ডাক্তার। সাবের আলী তার জন্য এখান থেকে যাওয়া শুরু করে সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছেন। গ্রামটা আসলে অদ্ভুত রকমের সুন্দর। মতিউর রহমান যাওয়ার পথে যতটুকু দেখেছে তাতেই সে মুগ্ধ। এমন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সে অনেক দিন পরে এলো। রিক্সা দিয়ে না গিয়ে হেঁটে গেলেই ভালো হতো, কিন্তু সাবের আলী সাহেব এত কষ্ট করে সব গোছগাছ করে এনেছেন, এখন যদি বলে সে হেঁটেই যাবে তবে সাবের আলী সাহেব বেশ কষ্ট পাবে। তাই মতিউর রহমান আর কিছু বলল না। এদিকে সাবের আলীর বাড়িতে খাবার দাবারের ব্যাপক আয়োজন হয়েছে। মতিউর রহমান খাতির যত্ন দেখে রীতিমতো মুগ্ধ হলেন। সাবের আলী সাহেবের স্ত্রী আরো সহজ সরল এবং মিষ্টিভাষী। তিনি সারা রাত ঘুমায়নি, রান্না বান্না তিনি একাই সব সামলেছেন, সারা রাত জেগে রান্না করেছেন তিনি। মতিউর রহমান সবচেয়ে খুশি হয়েছেন ভর্তার জন্য। প্রায় 10 থেকে 15 রকমের ভর্তা ছিল মতিউর রহমানের জন্য। সাবের আলী সাহেব বিকেলে মতিউর রহমানকে অনেক জায়গায় নিয়ে গেলেন, ঘুরিয়ে ঘুরিয়ে গ্রামের প্রাচীনকালের কিছু সভ্যতার নিদর্শনও দেখালেন। রাতের খাওয়া দাওয়া শেষে সাবের আলী আর মতিউর রহমান বাড়ির সামনের মাচায় বসে আছে। সাবের আলী তাকে নানা ধরনের গল্প শোনাচ্ছে আর মতিউর রহমান আগ্রহ নিয়ে তার কথা শুনছে।
একবার হইল কি জানেন, আমি রাইতে স্টেশনে বসে আছি আর বাইরে প্রচুর বৃষ্টি। ওই সময় একটা ট্রেন ছিল রাইতে, ওই ট্রেনের অপেক্ষায় করতাছিলাম। হঠাৎ দেখলাম পরীর মতো একটা মাইয়া আমার রুমটায় আইসা ঢুকলো। মাইয়াটা ভিজা, আমি বসাছিলাম, তারে দেখা দাঁড়াইয়া পড়লাম। মাইয়াটা এক দৃষ্টিতে তাকাইয়া ছিল আমার দিকে।
কিছু বলেনি আপনাকে?
না, কিছুই বলতেছিল না। আমি ভাবলাম ভিজা গেছে, সেহেতু মাথা মোছনের জন্য একটা গামছা আইনা দিই। আমি গামছা আনতে গেলাম, আইসা দেহি মাইয়াটা কোথাও নাই। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু ওই মাইয়াটারে আর খুঁজা পাইলাম না।
আর কোনোদিন কি দেখেছেন ওই মেয়েকে?
না, আর দেখি নাই।
মেয়েটা কি খুব সুন্দরী ছিল?
হ্যাঁ, পুরা পরীর মতো। নিয়ামত খানের মাইয়া ফেল ওই মাইয়ার কাছে।
নিয়ামত খান আবার কি?
হো, আপনার তো বলাই হয় নাই। নিয়ামত খান এই অঞ্চলের বিরাট জমিদার ছিল, তার মাইয়াটা খুবই সুন্দরী আছিল। এই অঞ্চলে নিয়ামত খানের মাইয়ার মতো সুন্দরী আর একটাও মাইয়া আসিল না।
নিয়ামত খান কি এখনো বেঁচে আছে?
না স্যার, সে অনেক আগেই মারা গেছে। তবে তার বাড়িঘর বড়ই সুন্দর নির্মাণ কাজ। একটা মহল আছে, নাম মঙ্গল মহল। ওই মঙ্গল মহলে এখন যদিও আমার অতি কাছের এক ছোট ভাই থাকে, আমারে খুব ভালো পায় সে।
বাহ, নামটা তো সুন্দর, মঙ্গল মহল। সেখানে কারা কারা থাকে এখন?
এমন কেউই না। বিশাল বাড়ি, কিন্তু বাড়ির অর্ধেক ভাঙ্গা। তবে যতটুকু ভালো আছে তাতে আরো দশটা পরিবার থাকতে পারবো। খুবই সুন্দর জায়গা, সেইখানে গেলেই মনে হয় জান্নাতে চলে আসছি।
কোথায় এটা, আশেপাশে নাকি?
না, মোটামুটি ভালোই দূর, এই 4-5 ঘন্টার হাঁটার পথ।
আমার যাওয়ার ব্যবস্থা করতে পারবেন?
হ্যাঁ, পারুম না কেন, আমার দূর সম্পর্কের ছোট ভাইটারে বললে আপনারে মাথায় কইরা রাখবো, আমি আইজকাই খবর পাঠাই তাইলে।
হ্যাঁ, যদি সম্ভব হয় এখনই পাঠান।
আচ্ছা, আপনি কোনো চিন্তাই করবেন না, ওইখানে কয়দিন ঘুরে আসেন, শান্তি লাগবো, পুরা জান্নাতের সুখ পাইবেন। আরো একটা জিনিস আপনার ভালো লাগবো ওইখানে।
কি সেটা?
মঙ্গল মহলের পাশ দিয়া একটা নদী গেছে, মহল থেকা নদী দেখা যায়, নদীর দুই পাশে কদম ফুলের গাছ সারি সারি কইরা দাঁড়ায় আছে, বড়ই সুন্দর লাগে দেখতে। রাইতে কদম ফুলের গন্ধ বাতাসে মঙ্গল মহলে চইলে আসে, গন্ধে মন ভইরা যায়।
বাহ, বেশ ভালো হয় তাহলে।
ওই নদীটা পার হইতেই একটু যা ঝামেলা।
কিসের ঝামেলা?
তেমন কিছু না, নৌকা পাওয়া যায় না আর কি, তবে আগে থেকে বইলা রাখলে নৌকা কোনো সমস্যাই না। লাল মিয়া আছে, ওরে কইয়া দিলে ও সব জোগাড় কইরা ফেলবো, আমি আজই খবর দিতাছি, আপনি কোনো চিন্তাই কইরেন না স্যার।
ঠিক আছে, তাহলে দেখেন কি হয়, সব জোগাড় হলে আমি কালই রওনা দিয়ে দিব, দেরি করতে ইচ্ছে করছে না। আপনিও দেখুন কিভাবে ভালো হয়, আমি লিখতে বসবো, এখন উঠছি।
মঙ্গল মহলের কথা শুনে মতিউর রহমান খুব খুশি হলেন, পুরনো বাড়িতে থাকার সৌভাগ্য তার কখনোই হয়ে ওঠেনি। তাছাড়া যে বাড়ির নাম এত সুন্দর, সে বাড়িটা যে কত সুন্দর হবে তা দেখার ইচ্ছা তিনি ধরে রাখতে পারছেন না। সাবের আলী বাড়িয়ে কথা বলার লোক নন, এখন পর্যন্ত তেমন কিছুই তিনি বাড়িয়ে বলতে দেখেননি তাকে। যদি সে মঙ্গল মহল নিয়ে বাড়িয়ে না বলে থাকে, তবে হয়তো এই যাত্রা তার জীবনের শ্রেষ্ঠতম যাত্রা হবে। বেশ ভালো সময় পার করছেন মতিউর রহমান, তানহার সাথে বেশ কয়েকবার কথাও হয়েছে, বেচারি শুধু শুধু চিন্তা করছে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হল, মতিউর রহমান রাতের অনেকটা সময় ধরে লেখালেখি করেছেন, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তখন তার ঘুম ভাঙলেও সাবের আলী সাহেবের ডাকে, একজন যুবক ছেলেও তার সাথে আছে।
স্যার, ঘুম ভালো হয়েছে তো? কোন সমস্যা হয়নি তো?
হ্যাঁ, অনেকদিন পর অনেক ভালো একটা ঘুম দিলাম, অনেক বেলা হয়ে গেছে, আরো আগে উঠা দরকার ছিল।
কেন স্যার, কোন কাজ ছিল নাকি?
তেমন কিছুই না, সকালের প্রকৃতি একটু কম দেখা হয় আমার, ভেবেছিলাম আজ দেখব, সকালের প্রকৃতিটা আমার খুব প্রিয়।
এইটা কোনো সমস্যাই না, প্রকৃতির আপনি কিছুই দেখেননি স্যার, আপনাকে যেইখানে পাঠাচ্ছি সেইখানে প্রকৃতি দেখলে স্যার আপনার প্রকৃতি সম্পর্কে ধারণাই পাল্টায়া যাইব। আচ্ছা স্যার, এখন খাইতে চলেন, সব তৈরি কইরা বইসা আছে সুলতানা।
ঠিক আছে, চলুন।
আচ্ছা, ওর সাথে আপনারে পরিচয় করাইয়া দিতেই তো ভুল লাগেছি, কাল রাইতে কইছিলাম না লাল মিয়ার কথা, এই সেই লাল মিয়া, এই অঞ্চলের আনাসে কানাসে এমন কিছু নেই যা ও চিনে না।
ও আচ্ছা, এই সেই লাল মিয়া।
আর আপনার যাবার সব ব্যবস্থা করা হইয়া গেছে, আপনি যখন ভালো মনে করবেন রওনা হইতে পারবেন, লাল মিয়া আপনার লগেই থাকবো সব সময়।
তাহলে দুপুরের পরপরই রওনা হই?
হ্যাঁ, তা করা যায়, আর আমি সব আগে থেকেই বইলা রাখছি, আপনার কোনো অসুবিধা হবে না, ছোট ভাইটা আমারে খুব মানে, আদর যত্নের কোনো কম হইব না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলেন লাল মিয়া আর মতিউর রহমান, একটা গরুর গাড়ি আনা হয়েছে, গরুর গাড়ি করেই তারা রওনা হলেন। গরুর গাড়ি হেলে দুলে চলছে তো চলছে, মতিউর রহমানের বেশ ভালো লাগছে, তবে লাল মিয়ার তেমন কোনো সাড়া শব্দ নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। প্রথম থেকে মতিউর রহমানের সাথে খুব কম কথা বলছে লাল মিয়া, তাই মতিউর রহমানের খুব একটা কথা বলার চেষ্টা করেননি। বাইরের দৃশ্যগুলো অপূর্ব মনে হচ্ছে তার কাছে, মনে হচ্ছে কোন শিল্পী অতি সূক্ষ্ম হাতে রং তুলি ফুটিয়ে তুলেছে তার ক্যানভাসে। হয়তো গরুর গাড়ি থেকে দেখার কারণে দৃশ্যগুলো আরো অপরূপ মনে হচ্ছে। মতিউর রহমান ভাবছেন একটা ভ্রমণ কাহিনী লিখলে মন্দ হয় না, এই সফর নিয়ে লেখা যেতে পারে। প্রায় এক ঘন্টার মতো টানা গরুর গাড়িটি চলার পর থামল। লালমিয়া নেমে গেল। মতিউর রহমান বুঝতে পারছেন না কি করবেন, সে আগের ভঙ্গিতেই বাইরের দিকে তাকিয়ে আছে।
মাঝি
কোথায়?
আমি নৌকা চালামো, মাঝি লাগবো না।
তুমি নৌকা চালাতে পারো?
পারো না কেন, নৌকা তো আমি সেই ছোটবেলা থেকেই চালাই।
তুমি আর কি কি পারো?
অনেক কিছুই পারি, কোন যাইব না।
ওই পার তো মনে হয় অনেক দূর, কত সময় লাগবে ওই পারে পৌঁছাতে?
বেশিক্ষণ লাগবো না, বেশি হইলে 10 মিনিট।
কি বলো, এত তাড়াতাড়ি যাওয়া যাবে?
বেশিক্ষণ লাগবো না, আপনি দৈরা বয়েন স্যার।
আচ্ছা, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এলো, নৌকা থেকে নামার পর কোন দিকে, কত সময় লাগবে বাড়ি পৌঁছাতে?
ঘাটের সাথেই মহল, আপনি খামাখায় চিন্তা করতেছেন, সন্ধ্যার আলো পড়ার আগেই আমরা পৌঁছে যাব। আপনি কোনো চিন্তা করেন না, বাড়ির সবাই আপনার জন্য অপেক্ষা করতে আছে।
আচ্ছা, আমরা যার বাড়ি যাচ্ছি সে কি করে?
হ্যাঁ তো পণ্ডিত মানুষ, মানুষ গড়ে পড়ায়, খুব সম্মানী মানুষ, পোলা পান পিড়াইয়া মানুষ বানায়।
ও শিক্ষক?
ও তারা সবাই মাস্টার সাহেব কয়।
কুয়াশা,
আজকের কাহিনীর প্রধান চরিত্রের নাম মতিউর রহমান, যিনি পেশায় একজন ডাক্তার। তবে ডাক্তারি চাইতে তার লেখালেখির নেশা অনেক বেশি। তার বয়সের তুলনায় তিনি বেশ বেশি লিখে ফেলেছেন এবং সে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছেন এবং তার বাজারে তার বইয়ের বেশ ভালো কাটতি রয়েছে। তিনি প্রায়ই তার ভক্তদের চিঠি পান। তেমনি একটি চিঠি পেলেন তিনি, যে চিঠিটা এসেছে একটা অদ্ভুত সুন্দর নামের জায়গা থেকে, যে জায়গাটির নাম হচ্ছে শিমলাপুর, এবং লিখেছেন যিনি তিনি সেই শিমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার। তিনি নিমন্ত্রণ জানিয়েছেন মতিউর রহমানকে সেখানে বেড়াতে যেতে এবং তিনি তার অসম্ভব ভক্ত। এবং 3 বছর আগে মতিউর রহমান বিয়ে করেছেন, তার স্ত্রীর নাম তানহা। চাকরির ঝামেলার কারণে তার স্ত্রী তার সফর সঙ্গী হতে পারেনি, একাই রওনা হয়েছিলেন মতিউর রহমানের। এবং অবশেষে তিনি সেখানে সেই জায়গাটাতে পৌঁছান। সেখানে কি ঘটনা, অনেক ঘটনাই ঘটেছে, ঘটে যাচ্ছে শুরুর থেকেই, আরো সামনে অনেক ঘটনা আপনারা শুনতে পাবেন। আমি কথা না বলে বরঞ্চ আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। আপনি শুনছেন কুয়াশা এপিসোড রেডিও এফএম 89.2 তে, সঙ্গে আছে শারমিন, ফিরে আসবো দ্বিতীয় পর্বের পর।
ABC Radio 89.2 FM 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 Kuasha Kuasha ABC Radio 89.2 FM FM FM
নৌকা থেকে নেমে সামনে এগোতে মঙ্গলমহল। অদ্ভুত রকমের কারুকাজ করা বাড়িটার দেয়ালে, তবে দেখে বোঝা যাচ্ছে বাড়িটা বেশ পুরনো। এত লোক এসে হাসি মুখে তাকে বরণ করে নিল। লোকটার নাম কাশেম, গ্রামের কোন এক স্কুল শিক্ষক তিনি। এদিকে সন্ধ্যার আলো নিভে এসেছে, মঙ্গলমহলের দোতলায় একটা ঘরে থাকতে দেয়া হলো তাকে। ঘরটা তুলনামূলকভাবে বেশ বড়, বড় বড় দুটো জানালাও আছে ঘরে, বাতাসে পরিপূর্ণ এই ঘরটা আর বেশ পরিচ্ছন্ন। সে আসবে বলে পরিষ্কার করে রাখা হয়েছে, জানালার পর্দাগুলো বাতাসে উঠছে। অন্ধকার নেমে গেছে, জানালা দিয়ে তেমন কিছু দেখা যাচ্ছে না। আজকের আকাশে চাঁদটাও নেই, তবে পরিবেশটা অসম্ভব রকমের ভালো। কিছুর একটা, তবু কিছু একটার অভাব অনুভব করছে মতিউর রহমান। হ্যাঁ, এই সময় একটা বৃষ্টি হলে পুরো পুরে পূর্ণতা পেত। মতিউর রহমান বিছানায় শুয়ে আছেন, জানালা দিয়ে বাতাস ঢুকে সরাসরি তার শরীরে এসে লাগছে। দরজা খোলা, দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ছে কাশিম, তবে ভেতরে ঢোকার সাহস করছে না।
কে? ও কাশিম সাহেব, আসুন ভেতরে আসুন।
স্যার, নিচে যদি একবার আসতেন, খাওয়া দাওয়া শেষ করে যেতেন, তাহলে ভালো ঘুম হবে আপনার।
আমি তো আরো দেরি করে খাই।
ঠিক আছে স্যার, আমরা সবাই নিচে অপেক্ষা করছি, আপনি ক্ষুধা পেলে নিচে চলে আসবেন।
কি বলছেন, আপনারা অপেক্ষা করবেন কেন? আপনারা খেয়ে নিন, আর আমারটা উপরে পাঠিয়ে দিন, আমি পরে খেয়ে নেব।
স্যার, মেয়েটা খুব শখ করে বসে আছে, আপনাকে নিজের হাতে বেড়ে খাওয়াবে। সে আপনার অনেকগুলা বই পড়ছে, তাই আপনি আসছেন শুনেই খুব খুশি হয়েছে।
তাই নাকি? এত দূরেও আমার বই আসে?
জি স্যার। আর আমার মেয়েটা কিভাবে জানি জানতে পেরেছে আপনার শুটকি খুব প্রিয়, তাই সে অনেক ধরনের তরকারি আর ভর্তা শুটকি দিয়ে তৈরি করেছে, আজ সারা দিন আপনার জন্য রান্না করেছে। আপনি যদি আপনার খাবার সময় হলে নিচে এসে খেতেন, তবে মেয়েটা খুব খুশি হতো।
আপনার মেয়ে কি করে?
এবার আয়ে পড়ছে।
বাহ, ভালোই তো। আচ্ছা চলুন খেয়ে আসি। জানেন তো, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো খাওয়া দাওয়া।
খাবারের আয়োজন মতিউর রহমানের মনে ধরেছে। তার পছন্দের প্রায় সবগুলো আইটেমই এখানে আছে। একটা রোগা মেয়ে ভাত বেড়ে দিচ্ছে, এ যে কাশিম সাহেবের মেয়ে তা বুঝতে বাকি নেই। কাশিম সাহেব টেবিলে একসাথে বসার সাহস করছে না। মতিউর রহমান অনেক বলে তাকে খেতে বসালেন, তারপর খাওয়া দাওয়া শেষ করে লিখতে বসলেন মতিউর রহমান। তার চারপাশটা অদ্ভুত রকমের নীরব, খুব ঘুম পাচ্ছে তার। এ সময় এক কাপ কফি হলে খুব ভালো হতো, কিন্তু কফি তো দূরে থাক, এই গ্রামে বোধহয় চাও পাওয়া দুষ্কর। দোতলা থেকে মোটামুটি গ্রামের অনেক দূর পর্যন্ত দেখা যায়। মতিউর রহমানের একটা বিষয় খুব অদ্ভুত লাগছে, এত বড় একটা গ্রাম, অথচ যত দূরে চোখ যায় কোনো আলো চোখে পড়ছে না, একমাত্র এই বাড়িতেই আলো জ্বলছে, আর সব অন্ধকার। আরো একটা বিষয়, সেটা হচ্ছে গ্রামে আসলেই ঝিঝি পোকার ডাক শোনা যায়, আর যেহেতু পাশেই নদী, ব্যাঙ ডাকার কথা, কিন্তু কোনো কিছু শব্দ কিন্তু শোনা যাচ্ছে না। এত নিরাপত্তা কেন চারপাশে? মতিউর রহমানের হঠাৎ চোখ পড়ল দরজার দিকে, একটা অদ্ভুত সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই কি কাশিম সাহেবের মেয়েটা? হ্যাঁ ওই তো, খাবার সময় যখন দেখলো তখন দেখে তো এতটা সুন্দর মনে হয়নি, এখন মেয়েটাকে সত্যি যেন পরীর মতো লাগছে।
কি ব্যাপার, তুমি এখানে কি করছো?
আপনার জন্য কফি নিয়ে এলাম।
কি বলো, এখানে কফি পাওয়া যায়?
না, কিন্তু শহরের পাশটাতে পাওয়া যায়, আপনি আসবেন শুনে আনিয়েছি।
আর আমার এখন কফি খেতে ইচ্ছে করছে, বুঝলে কি করে?
আপনি সব সময় এই সময় কফি খান, আমি তা জানি।
ও আচ্ছা, তো দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো ভেতরে আসো।
এই যে আপনার কফি।
হ্যাঁ দাও। তুমি ঘুমাবে কখন?
এই তো একটু পরে।
বেশি রাত জাগা ভালো না, তাড়াতাড়ি ঘুমানোই ভালো।
তেমন রাত হয়নি, মাত্র 10টা বাজে, ঘুম পেলেই ঘুমিয়ে যাব।
আচ্ছা তোমার মা কোথায়, দেখলাম না যে?
আমার বয়স যখন 4 বছর তখনই সে মারা গেছে।
সরি, আমার এভাবে জিজ্ঞেস করা ঠিক হয়নি।
না না ঠিক আছে।
আচ্ছা তোমাদের গ্রামের কোন দিকটা বেশি সুন্দর?
গ্রামের উত্তর দিকের জায়গাগুলো আমার খুব পছন্দ।
ও তাহলে তো যাওয়াই যায়।
আপনার বের হতে ইচ্ছে হলে লালমিয়াকে নিয়ে যাবেন, একা বের হবেন না। আমি এখন আসি।
দিন খুব সকালে মতিউর রহমান বের হলেন গ্রাম দেখতে। লালমিয়াকে তার খুব একটা পছন্দ হয়নি, রসকসহীন মানুষের সাথে ঘুরতে তার একদমই ভালো লাগে না। মোটামুটি বেশ খানিকটা পথ যাওয়ার পর সে বসল। গ্রামটা সত্যি অনেক সুন্দর। সাবির আলী কিছুই যে বাড়িয়ে বলেনি তা সে এখন বুঝতে পারছে। সে ফিরে যাওয়ার জন্য উঠার পর সে যে পথে এসেছে সে পথ খুঁজে পাচ্ছে না। তার সামনে অনেকগুলো পথ আছে, পরপর চারটা রাস্তা তার সামনে, কিন্তু সে যে পথ দিয়ে এসেছে সে রাস্তাটি এখানে নেই। সে যে রাস্তা দিয়ে এসেছিল সে রাস্তার চারপাশে অনেকগুলো সুপারি গাছ ছিল, কিন্তু এখানে তেমন কোন রাস্তাই নেই। হঠাৎ সে দেখতে পেল একজন লোক একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মতিউর রহমান দৌড়ে গেলেন তার কাছে, কে জিজ্ঞেস করলো মঙ্গলমহল যেতে হলে কোন রাস্তায় যেতে হবে। কিন্তু লোকটা যা বললো তা অবিশ্বাস্য। লোকটি বলল, এই গ্রামে মঙ্গলমহল নামে তো কোনো মহল আর নেই, তবে আজ থেকে 10-12 বছর আগে তা ছিল। তখনও তা ছিল ভাঙা অবস্থায়, সেখানে কেউই থাকত না। 7-8 বছর আগে নদীর ভাঙনে তা নদীতে মিলিয়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো কাল রাতেই মঙ্গলমহলে থেকেছে। হঠাৎ লোকটি মতিউর রহমানের দিকে তাকাতেই কেন যেন ভয় পেয়ে চমকে উঠল, তারপর ছুটে পালিয়ে গেল। মতিউর রহমান বুঝতে পারছে না সে কি করবে অথবা তার এখন কি করা উচিত। পেছন দিকে তাকাতেই মতিউর রহমান দেখতে পেল লাল মিয়া দাঁড়িয়ে আছে। লাল মিয়ার চোখে চোখ পড়তে সে এগিয়ে গেল।
আপনি এখানে কি করেন? আপনার খুঁজতে খুঁজতে সবাই হয়রান
না? মানে একটু ঘুরতে বের হয়েছিলাম।
ঘুরবেন, ভালো কথা, আমারও কইবেন না। আপনি কিছু চিনেন? এখানে একা একা বের হওয়া আপনার উচিত হয় নাই।
কেন উচিত হবে না? কেন?
অসেনা জায়গায় সেনা কাউরে নিয়ে যাইতে হয়, খারাপ মানুষের অভাব আছে, এগুলা বাদ দিতেন। যদি রাস্তা গোলায় ফেলতেন আপনারা খুঁজতাম কই?
হ্যাঁ ঠিক বলেছ।
আহেন, আমার সাথে আহেন, আর কখনো একা একা কোথাও যাইবেন না। কোথাও যাইতে হইলে আমারে, আর নয় মাস্টার সাহেবরে কইবেন।
আচ্ছা ঠিক আছে, কিন্তু একজন বলল।
কি কইল?
না থাক, বাদ দাও।
না বাদ দন যাব না। কোন আপনি?
তেমন কিছুই বলেনি। আচ্ছা আমি এখান থেকে কাউকে ফোন করতে পারছি না, বোধ হয় এখানে নেটওয়ার্ক নেই। আমার একটা কল করা খুব প্রয়োজন। কোথায় গেলে নেটওয়ার্ক পাওয়া যাবে জানো কিছু?
নদীর পারে গেলে নেটওয়ার্ক পাওয়া যাইব।
চলো তাহলে ওইদিকেই যাই, ফোন না করলে পরিবারের সবাই চিন্তা করবে তো।
আচ্ছা চলেন, ঘাটে নৌকা আছে, সমস্যা হইব না।
মতিউর রহমান নদী পার হয়ে পাড়ে উঠতেই মোবাইলে নেটওয়ার্ক পেয়ে গেল। মতিউর রহমান একটু দূরে গিয়ে বসল, তানার সাথে কথা বলা দরকার। তানার সাথে কথা বলার পর হাসপাতালে কয়েকটা কল দিতে হলো। সবার সাথে কথা বলা শেষ হওয়ার পর লাল মিয়াকে যেখানে রেখে এসেছিল সেখানে গেল মতিউর রহমান। সেখানে গিয়ে দেখল লাল মিয়া সেখানে নেই, আর তার সাথে সাথে নৌকাও নেই সেখানে। কি অদ্ভুত, ছেলেটা তাকে রেখে চলে গেল। মতিউর রহমান অবাক চোখে নদীর দিকে তাকিয়ে রইল। হঠাৎ পেছন থেকে কে যেন ডেকে উঠল। মতিউর রহমান পেছনে তাকাতে দেখল লাল মিয়া। মতিউর রহমান বলল, নৌকা কোথায়? লাল মিয়া বলল, এই তো আপনার সামনেই তো নৌকা বাঁধা। মতিউর রহমান দেখলেন সত্যি নৌকাটি তার সামনে বাঁধা আছে, কিন্তু কিভাবে সম্ভব এটা? মাত্রই তো মতিউর রহমান দেখল নৌকাটি এখানে ছিল না, আর এক মুহূর্তের মধ্যে কিভাবে নৌকাটি এখানে চলে আসতে পারে? তারপর নৌকা চড়ে বসল দুজন। নৌকা চালাচ্ছে লাল মিয়া, ধীরে ধীরে বইটা চালাচ্ছে। হঠাৎ মতিউর রহমান লক্ষ্য করল নৌকাটি বেশ জোরে চলছে, কিন্তু লাল মিয়া খুব ধীরে ধীরে বইটা হয়েছে। এত বড় নদী এত তাড়াতাড়ি পার করার পেছনে কি কোনো খারাপ কিছুর হাত রয়েছে নাকি? তার সাথে এসব কি ঘটে যাচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারছে না মতিউর রহমান। তার কি চলে যাওয়া উচিত? কাকে খুলে বলবে সব কথা? কি করবে এখন? জানালার সামনে দাঁড়িয়ে আছে মতিউর রহমান। এখনো সন্ধ্যা নামেনি, একটু আগে লিখতে বসেছিল, কিন্তু লেখায় কিছুতেই তার মন বসল না। কেমন যেন একটা অদ্ভুত ভয় তার মনের মধ্যে ছুটোছুটি করছে। এদিকে দরজায় নক করে দাঁড়িয়ে আছে তিথি।
আসো তিথি, কি খবর বলো?
আপনার জন্য চা করে এনেছি।
অনেক অনেক ধন্যবাদ। এখন যদিও চা খেতে মন চাইছে না।
আচ্ছা তাহলে আমি নিয়ে যাই।
না না, তুমি এত কষ্ট করে চা বানিয়ে এনেছো, মনের বিরুদ্ধে চা খাওয়া যেতেই পারে।
মনের বিরুদ্ধে কিছু করা ঠিক না। আমি তাহলে চাটা এখানে ঢেকে রেখে যাচ্ছি, যখন আপনার মন চাইবে আপনি খেয়ে নিন।
আচ্ছা ঠিক আছে।
আপনি কি দেখছেন?
আকাশ দেখি।
আকাশ আপনার ভালো লাগে?
হ্যাঁ, সন্ধ্যা নামার আগের আকাশটা দেখতে আমার খুব ভালো লাগে। তবে এখন মনে হচ্ছে আকাশের চেয়ে নদীটা বেশি সুন্দর।
হ্যাঁ, আমাদের এই নদীটা সত্যি খুব সুন্দর।
হ্যাঁ, অদ্ভুত সুন্দর।
জানেন, আমারও না আকাশ খুব ভালো লাগে। সময় পেলেই আমি আকাশ দেখি। আকাশ বেশ রহস্যময় জিনিস।
বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলো। আচ্ছা, তোমার কি ফুল ভালো লাগে?
হ্যাঁ ভালো লাগে তো, জবা ফুল। কিন্তু আপনার তো কোনো ফুলই ভালো লাগে না, তাই না?
হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে?
কিভাবে জানলাম তা তো বলা যাবে না। আমি এও জানি, আপনি বই লেখার থেকে বই পড়তেই বেশি পছন্দ করেন।
ঠিক ধরেছো। আচ্ছা তুমি কি বই পড়ো?
পড়তাম।
অতীতকাল কেন, এখন কি পড়ো না?
না, এখন এই গ্রামে নতুন কোনো বই আসে না।
কেন নতুন বই আসে না কেন?
এখন এদিকে মানুষ খুব কম আসে।
আগে কি বেশি মানুষ ছিল এই গ্রামে?
হ্যাঁ, অনেক মানুষ ছিল, এখনো তারা আছে। কিন্তু
কিন্তু কি?
আগের মতো জমজমাট নেই আর কি, বাতিল তো। আচ্ছা, আপনার তো নতুন বই লেখা শেষ করতে এখানে আসা, তো নতুন বই লেখা কত দূর? লেখা শেষ হলে কিন্তু পাণ্ডুলিপিটা আমাকে একবার পড়তে দেবেন।
হ্যাঁ অবশ্যই দিব, আরো কয়েকটা দিন লাগবে, এখনো ভালো করে লিখে উঠতে পারছি না। আচ্ছা তোমার বাবা এখনো আসেনি?
না, এই তো এখনই চলে আসবে। আচ্ছা, বাবার জন্য গরম পানি বসাতে হবে, আমি আসি।
ঠিক আছে এসো। কি ফিরে এলে যে কিছু বলবে?
চুলায় পানি দিয়ে আসলাম। আচ্ছা একটা কথা জানতে এলাম।
কি বলো, এত তাড়াতাড়ি কিভাবে তুমি চুলায় পানি বসালে? তুমি নামলেই বা কখন?
ও আপনি বুঝবেন না। আচ্ছা, আপনার কি সত্যি নিমাই ভট্টাচার্যের লেখা পড়তে খুব ভালো লাগে?
হ্যাঁ, কেন?
আমারও ভালো লাগে, দেখলেন আমাদের কত মিল। আচ্ছা আমি আসি।
মতিউর রহমান অবাক হয়ে তাকিয়ে আছে, মেয়েটি তার সম্পর্কে আগে থেকে এত সব জানে কি করে? সে যে নিমাই ভট্টাচার্যের লেখা পছন্দ করে তা তো কেউ জানে না, আর এই মেয়ের তো জানার প্রশ্নই ওঠে না। আর মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে পানি চুলায় বসিয়ে আবার উপরে উঠে এলো? নামতে গেলেও তো এর চেয়ে বেশি সময় লাগার কথা, নাকি তার নিজেরই কোথাও ভুল হচ্ছে? এখানে কি হচ্ছে এসব? না, মাথায় কিছুই ধরছে না তার। রাতে কিছু সময় জুড়ে লেখালেখি করলেন মতিউর রহমান। হঠাৎ মতিউর রহমানের দরজায় টোকা পড়ল। মতিউর রহমান লিখতে যাওয়ার সময় দরজা বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। সাধারণত তিনি লিখতে বসলে দরজা বন্ধ করে না, কিন্তু আজ করেছেন। কেন করেছেন তা সে নিজেও জানে না, তবে সে বুঝতে পারছে তার খুব ভয় ভয় লাগছে। কিন্তু কেন ভয় লাগছে?
স্যার, স্যার।
কে? কাসিম সাহেব?
হ্যাঁ স্যার।
আসুন, ভিতরে আসুন।
রাত তো অনেক হলো, যদি খেয়ে যেতেন।
আচ্ছা আমি আসছি।
সব রেডি আছে স্যার, আজ কিন্তু আপনার পছন্দের লাউ শাক রান্না হয়েছে। স্যার, আমি জানি আপনি মিষ্টি কম খান, তবুও আমি একটা আবদার করব, যদি কিছু মনে না করেন।
হ্যাঁ বলুন।
আপনার জন্য বাজার থেকে দই আনিয়েছি, খুবই ভালো দই, খাঁটি গরুর দুধ দিয়ে বানানো।
টক দই না মিষ্টি দই?
মিষ্টি, তবে একবার খাইলে আমার বিশ্বাস আপনি আজীবন মনে রাখবেন, এই স্বাদ জীবনেও ভুলতে পারবেন না।
ঠিক আছে চলুন আগে খেয়ে আসি।
পরদিন পরদিন সকালে ঘুরতে বেরিয়েছে মতিউর রহমান। তার পেছনে পেছনে হাঁটছে লাল মিয়া, তার হাতে একটা লাঠি। রাজাদের সময় শৃঙ্খলা বাহিনীর হাতে যে ধরনের লাঠি থাকত অনেকটাই সে ধরনের। নদীর পার ধরে হাঁটছে মতিউর রহমান। আচ্ছা, এদিকে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি কেন? এত সুন্দর একটা গ্রাম, অথচ বিদ্যুৎ নেই। অবশ্য বিদ্যুৎ নেই তাতে বোধহয় একরকম ভালোই হয়েছে, যান্ত্রিক কোলাহলটা এখানে নেই। আর বিদ্যুৎ নেই বলেই হয়তো প্রকৃতি এখানে এখনো এত সতেজ। নদীর পার ধরে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় উঠল মতিউর রহমান। তাকে দেখে হঠাৎ 8-10 জন লোক ছুটে এলো, মতিউর রহমানকে ঘিরে ধরলো সবাই। তারপর মতিউর রহমানকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিল। লাল মিয়া দৌড়ে এসে চিৎকার করে উঠল। সে বলে উঠল, এখন না। ফ্যাকাশে চেহারার মানুষগুলো মতিউর রহমানকে ছেড়ে ছুটে পালিয়ে গেল। মতিউর রহমানের হাতের বেশ কিছুটা অংশ কেটে গেছে। লাল মিয়া মতিউর রহমানকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, হাতের কাটা অংশ দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। আচ্ছা, ওরা কারা? কেনই বা তারা আক্রমণ করলো তাকে? তার কোনো উত্তরই নেই মতিউর রহমানের কাছে।
ওরা কারা ছিল?
আপনি চিনবেন না স্যার।
আমি জিজ্ঞেস করছি, ওরা কারা ছিল?
ওরা এই গ্রামেই থাকে।
ওরা আমার উপর আক্রমণ করলো কেন? আমি ওদের কি করেছি?
মানুষ পছন্দ করে।
মানুষ পছন্দ করে না মানে?
মানে ওরা আসলে অন্য গ্রামের মানুষ পছন্দ করে।
কিন্তু কেন?
আমি আর কিছু জানি না স্যার।
ওরা কি চেয়েছিল আমাকে মেরে ফেলতে?
জানি না।
তুমি যে বললে এখন না, তো এখন না মানে কি?
এমনি মুখটা বাইরে হয়ে গেছে।
তুমি এখন না বলার সাথে সাথে ওরা আমায় ছেড়ে দিল কেন?
জানি না স্যার।
তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ।
কি লুকাম স্যার?
আমি জানি না, কিন্তু তুমি সেটা ভালো করে জানো। বলো আমায়।
এখন তাড়াতাড়ি চলে, হাত দিয়ে রক্ত বাইর হইতেছে।
তিথির চোখে জল ছল ছল করছে। তিথি বাড়িতে একা। তিথির বাবা গেছেন স্কুলে। ঘরের মধ্যে মতিউর রহমানের কাটা হাতে লাগানোর মতো কিছুই পাওয়া গেল না। অবশেষে তিথি পরিষ্কার কাপড় নিয়ে এলো। লাল মেয়ে তিথিকে আস্তে আস্তে কি যেন বলে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে ডাক্তার নেই বললেই চলে। 2-3 দিনে একজন ডাক্তারও চোখে পড়েনি মতিউর রহমানের। তার এখনই জীবাণুনাশক ওষুধ লাগানো প্রয়োজন। কাটা জায়গাটা পরিষ্কার রাখা জরুরি। তিথি কেটে যাওয়া জায়গাটা পরিষ্কার করে সেখানে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। মেয়েটাকে এখনো খুব সুন্দর লাগছে। চোখগুলো জল জল করছে, কিন্তু চোখে পানি টলমল করছে, কিন্তু চোখ থেকে পানি পড়ছে না। এই সময় হয়তো সব মেয়েকেই দেখতে অপূর্ব লাগে, তবে তিথিকে একটু বেশি অপরূপ লাগছে। তিথিকে এখন অপরূপ লাগার পেছনে আলাদা কোনো কারণ আছে কি? মনে হয় আছে, কিন্তু সেটা যে কি তা সে জানে না। আচ্ছা, তিথি কি জানে কিছু এই লোকগুলো সম্পর্কে? ও নিশ্চয়ই মিথ্যা বলবে না। আর যে যাই বলুক, তিথি মিথ্যা বলার মেয়ে নয়। কেন জানে তিথির কথার উপর নির্ভর করা যায় বলে মনে হচ্ছে মতিউর রহমানের।
তিথি, ওরা আমার উপর আক্রমণ করলো কেন?
আমি জানি না।
আচ্ছা, ওরা কি আমার উপর খেপেছিল? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। আর তোমাদের এলাকার মানুষগুলো নাকি অন্য গ্রামের মানুষ পছন্দ করে না। আর তোমরা কেউ তো আমায় কিছু বলোনি।
হ্যাঁ, বলা হয়নি।
আমি জানি তিথি তুমি সব জানো। এখানে কোনো একটা রহস্য আছে, তুমি জানো, আমি জানি। আমায় বলো তিথি, প্লিজ।
হ্যাঁ, আমি বলবো, সব বলবো আপনাকে।
কি হয়েছে সব খুলে বলো আমাকে।
এই গ্রামটা আগে এত ফাঁকা ছিল না। আজ থেকে 10 বছর আগের কথা। এই নদীর ঘাটের পাশেই বিশাল বাজার বসত। মানুষের কলরবে মুখরিত থাকত সব সময়। গ্রামের মানুষ কৃষিকাজ করে শান্তিতে ঘুমাতে যেতে পারত। হঠাৎ একদিন
কি হলো?
একদিন গ্রামের একজন কলেরায় আক্রান্ত হল। তারপর একে একে গ্রামের সবাই কলেরায় আক্রান্ত হতে লাগলো। খুব দ্রুত ছড়াতে শুরু করলো এই রোগটা। এই গ্রামে কয়েকজন ডাক্তার ছিল, তারা রোগী না দেখে ভয়ে নিজেরাই পালিয়ে গেল। একে একে কলেরায় আক্রান্ত সবাই মরতে লাগলো।
কি বলো, ঢাকা থেকে কোনো ডাক্তার আসেনি?
আমার বাবা আর গ্রামের দুজন মাতবর গিয়েছিল ঢাকায়, কিন্তু কেউ আসেনি। পরে যখন গ্রামটা মৃত্যু নগরে পরিণত হতে যাচ্ছিল, তখন বেঁচে থাকার জন্য কতবার অন্য গ্রামের ডাক্তারদের কাছে গিয়েছে মানুষগুলো, কিন্তু কেউ তাদের সাহায্য করল না। এমনকি কোনো গ্রামে এই গ্রামের মানুষগুলো গেলে তাদেরকে ঢুকতে দেয়া হতো না। পাশে গ্রামের এক কবিরাজের কাছে গিয়েছিল এক লোক, তাকে লোকজন ধরে পিটিয়ে মেরে ফেলেছে।
এত নির্মম হতে পারে মানুষ?
একজন ডাক্তারের আশায় কত দুয়ারে দুয়ারে ছুটেছে গ্রামের মানুষগুলো। এক সময় গ্রামের সব মানুষ মারা যেতে শুরু করলো। আমাদের গ্রামে অন্য গ্রামের কোন মানুষ আসতে দেয়া হতো না, এই গ্রাম থেকেও কোথাও যেতে দেয়া হতো না। যে গ্রামে এই গ্রামের মানুষ যেত, তাকে নির্মম ভাবে মেরে ফেলা হতো। এক সময় লাশ কবর দেয়ারও কেউ ছিল না। ভাবতে পারেন, একটা মেয়ে শুধু বাঁচার একটু আশায় নদী পার হয়ে পশ্চিমের গ্রামটায় গিয়েছিল, তাকে ওই গ্রামবাসীরা ধরে জীবন্ত মাটি চাপা দিয়ে দিয়েছিল।
কি বলছো?
মেয়েটা কে জানে?
কে?
সেই মেয়েটা আমি।
তুমি? তুমি কিভাবে? তুমি তো জীবিত আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো।
আপনার সামনে দাঁড়িয়ে আছি ঠিকই, তবে এটা আমার আত্মা। আমার শরীরকে মেরে ফেলেছে ওরা, আমায় মেরে ফেলেছে ওরা।
না, তুমি বেঁচে আছো, এই যে আমি দেখছি তোমায়।
আপনি কয়টা দিন যাদেরকে দেখেছেন, যাদের সাথে ঘুরেছেন, যাদের সাথে খেয়েছেন, যাদের সাথে বাস করেছেন, তারা সবাই আত্মা। লাল মিয়া কলেরায় মারা যাওয়া একটা আত্মা, আমার বাবাও কলেরায় মারা যাওয়া একজন। এই পুরো গ্রামের মানুষ মারা গিয়েছিল ভয়াবহ কলেরায়। যারা মারা গিয়েছিল তাদের কবর দেওয়া হয়নি, তাদের পোড়ানোও হয়নি। যে যেভাবে মারা গিয়েছিল তারা সেভাবেই এখনো আছে। তাদের আত্মা এখনো বসবাস করে এই গ্রামে। যারা যারা মারা গেছে তাদের সবাই এখনো এখানেই আছে।
আচ্ছা, তোমরা যদি আত্মা হও, তবে আমি দেখছি কি করে তোমাদের?
আপনাকে এই আত্মাদের রাগ মেটানোর জন্যই আনা হয়েছে।
রাগ মেটানোর জন্য মানে?
আপনাকে চিঠি পাঠানো হয়েছিল আমাদের পক্ষ থেকে, আর সব বাধা পেরিয়ে আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসা হয়েছে আত্মাদের নির্দেশে।
কিন্তু কেন?
বলেছিলাম না, কোন ডাক্তার এই গ্রামে আসতে চায়নি, তাই আত্মারা তারই প্রতিশোধ নেয়। ঢাকা থেকে নামি দামি এক একজন ডাক্তার প্রতি বছর এখানে আসে, সে আর ফিরে যেতে পারে না।
তাদের মেরে ফেলে এই আত্মারা?
হ্যাঁ, প্রতিশোধ।
আমিও কি তাহলে মারা যাবো এই আত্মাদের হাতে?
লাল মিয়া যাওয়ার সময় বলে গেছে আপনার সময় শেষের পথে, আপনি এখনই পালিয়ে যান। যদি ভাগ্য আপনার সাথে থাকে তাহলে নদী পেরিয়ে আপনি চলে যেতে পারবেন।
তুমিও চলো আমার সাথে।
আমি নদীর ওপারে যেতে পারবো না, যদি যাওয়ার ক্ষমতা আমার থাকতো আমি যেতাম আপনার সাথে। আপনি আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব নদীটা পার হন। নদী পেরোতে পারলে আর কোনো বিপদ নেই।
মতিউর রহমান তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। দিতি মেয়েটার চোখে এখনো জল ছলছল করছে। আচ্ছা, আত্মারাও কি কাঁদতে জানে? আত্মাদেরও কি নিজস্ব একটা পৃথিবী আছে, নাকি সবটাই মেয়েটার বানানো গল্প? মেয়েটার বয়স বেশি না, এই বয়সের মেয়েরা কাঁদতে কাঁদতে মজাও করতে পারে, কিন্তু না, এটা মজা হতে পারে না। বাড়ি পেরিয়ে রাস্তায় উঠতেই একদল লোক তার দিকে ছুটে আসতে লাগলো। মতিউর রহমান চাইছে খুব জোরে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু সে জায়গা থেকে সে এক পাও নড়তে পারছে না। একদম ফ্যাকাশে মুখ, তার দিকে এক পা দুপা করে এগিয়ে আসছে।
না না, তোমরা এগিয়েও না, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, আমায় ছেড়ে দাও।
তোদের জন্যই আমাদের মরতে হয়েছে, তোদের কোনো রক্ষা নাই, তোদের কাম আম করে বাঁচানো, কিন্তু তোরা তা করস না।
দেখেন, আমি বুঝতে পারছি আপনাদের সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আর যারা আপনাদের সাহায্য করতে পারত তারা কিছুই করেনি, তাদের জন্য আপনারা বাঁচতে পারেননি, কিন্তু অন্য একজনকে মারা তো আপনাদের ঠিক হবে না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন।
তোদের না মারলে আমার আত্মা শান্তি পাইব কেমনে? তোরে মরতে হইব, মরতেই হইব।
আমায় মেরো না প্লিজ, দয়া করো না, কাছে এসো না, আমায় মেরো না, না না না।
মতিউর রহমানকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। ওই ফ্যাকাশে মুখের লোকগুলোর শরীর মতিউর রহমানের রক্তে মাখামাখি হয়ে গেল। মতিউর রহমানের রক্তাক্ত লাশটাকে নিয়ে লোকগুলো উল্লাস করতে লাগলো, আনন্দ আত্মহারা হয়ে পড়েছে তারা। মৃত লাশকে নিয়ে এক খেলায় মেতে উঠল সবাই। তারপর অনেকদিন পর ডাক্তার শাহরিয়ার কবিরের চেম্বারে একটা চিঠি এল। চিঠিটা এসেছে সিমলাপুর থেকে।
এতক্ষণ চলছিল কুয়াশা এবিসি রেডিও 89.2 তে। সময় হয়ে গেছে বিদায় নেবার। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি আজকের গল্পের নাম কি ছিল। আজকের গল্পের নাম সিমলাপুর, লিখেছেন অভ্র আহমেদ, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিদ শাড়ি এবং সাউন্ডে খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি, আপেল, শাড়ি, কাশেম এবং জাহিদ। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আমাকে এখন বিদায় নিতে হচ্ছে, সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কাহিনী নিয়ে কুয়াশাতে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন, শুভরাত্রি।
কুয়াশা।